ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনি সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের ইলম অর্জনকারী, অনুধাবনকারী বানিয়ে দিক, আর নূরে কুরআন দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। কুরআনে পাক থেকে যা শিখব এবং বুঝব, মাওলায়ে কায়নাত আমাকে আপনাকে তার উপর আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া فَإِنَّ صَلَاتَكُمْ عَلَيَّ نُورٌ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠে সজ্জিত করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোনো একটি সূরার ব্যাপারে আলোচনা করে থাকি, আর সেই সূরাই মুবারকার শানে নজুল, আর সেই সূরার কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা পেশ করা হয়ে থাকে। আজকে আমাদের বিষয় হচ্ছে সূরা মরিয়মের পরিচিতি। সূরা মরিয়ম কুরআনে মজিদ ফুরকানে হামিদ এর ১৬তম পারার মধ্যে মজুদ রয়েছে। এই সূরায়ে মুবারকার মধ্যে বিশেষ করে হজরতে মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উত্তম আলোচনা মজুদ রয়েছে। এই সূরাই মুবারকা মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে। এমনিতে তো বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তম আলোচনা কুরআনে মাজিদের অনেক জায়গায় রয়েছে। ইরশাদ করলেন, ওয়াজকুর ফিল কিতাবি মরিয়ম, আর আপনি সেই কিতাবের মধ্যে মরিয়মের আলোচনা করুন, মরিয়মের আলোচনা করুন। বিবি মরিয়ম রাদিয়াল্লাহু আনহা হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবীনা ও আলিহি সালাতু ওয়াসালামের সম্মানিত মাতা বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলত যে ঘটনা রয়েছে সেটা অনেক আশ্চর্যজনক, আর বিশেষভাবে হজরতে ঈসা আলিহি সালামের জন্মের যে ঘটনা, যখন ওনার কাছে জিব্রাইলে আমিন আসলেন, আর জিব্রাইলে আমিন এসে বললেন এই ধরনের সন্তান হবে, তো তিনি বললেন আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, যখন কোনো পুরুষই স্পর্শ করেনি, আর না আমি কোনো মন্দ কাজ সম্পাদনকারী, তাহলে সন্তান কিভাবে হবে? তো বললেন এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ যেভাবে ইচ্ছা বিষয়টি সেভাবেই হবে। তো সেই সমস্ত নিদর্শন প্রকাশ পেল যেগুলো একজন গর্ভবতী মহিলার মধ্যে প্রকাশ পেয়ে থাকে। আর কিভাবে জন্ম লাভ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম, কিভাবে ওনার জন্ম হবে, এই সমস্ত ঘটনাবলি তা এই সূরা মরিয়মের মধ্যে বর্ণিত হয়েছে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে ওনার মাতা ওনার গোত্রের সামনে, ওনার পরিবারের সামনে নিয়ে আসলেন। তো সেইখানে যখন তারা প্রশ্ন করলেন, তো তিনি রাদিয়াল্লাহু আনহা নিজে কোনো জবাব দিলেন না, বরং ইশারায় করলেন, ফাআশারাত ইলাই, তিনি ইশারা করলেন সেই বাচ্চার দিকে, অর্থাৎ সেই বাচ্চাই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আর তিনি বললেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা দোলনায় আছে কিভাবে বলবে, কিভাবে কথা বলবে? তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কথা বললেন, আর নিজের মায়ের পবিত্রতার কথা তিনি ঘোষণা করলেন, তার সাথে আপন নবী হওয়ার ব্যাপারও ঘোষণা করলেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে কিতাবও দান করেছেন, নবীও বানিয়েছেন। তো এইভাবে তিনি দোলনা থেকেই কথা বলেছিলেন। বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই সূরা মরিয়মের মধ্যে একেবারে বেখার সাথে, এটা বেখার সাথে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আর এই আলোচনা মজুদ রয়েছে। দর্শকবৃন্দ, এই সূরা মুবারকা বিশেষ করে যখন মুসলমানরা হাবশার দিকে হিজরত করেছিলেন। আর সেখানে নাজ্জাশী বাদশাহ ছিল। মুসলমানদের দুটি বড় হিজরত, একটি মদিনায় মুনাওয়ারায়, কিন্তু তার আগে যে হিজরত ছিল সেটি হাবশার দিকে হয়েছিল। যখন কাফেরদের ধারাবাহিক জুলম অত্যাচার এটা চলমান ছিল, মুসলমানদেরকে কষ্ট দিতে থাকে, তো সেই সময় হাবশার দিকে হিজরত করার অনুমতি হয়েছিল। তো অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা এই হিজরতে অন্তর্ভুক্ত হয়ে সেখানে গিয়েছিলেন। আর এটা প্রেরণের পঞ্চম বছর, এটা পঞ্চম বছর। আর সেই সময় যারা হিজরত করেছিলেন উনাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। আর উনাদের মধ্যে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুযাইফা বিন উতবা, জুবাইর বিন আওয়াম, হজরতে মুসআব বিন উমাইর, আব্দুর রহমান বিন আউফ, আর হজরতে উসমান বিন মাজউন, হজরতে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং আরও অন্যান্য সাহাবিগণ। উনারা হিজরত করে হাবশায় গেলেন। যখন তারা হিজরত করে হাবশায় গেলেন, তো এদিক থেকে মক্কার যারা কাফির ছিল তারা কিছু বড় বড় তোহফা নিয়ে আর এমন বস্তু এগুলো পাঠাল নাজ্জাশী বাদশার কাছে, দামি উপহারসমূহ, যাতে তিনি মুসলমানদের সেখানে জায়গা না দেন, সেখান থেকে বের করে দেন। যখন অমুসলিম কাফেররা এই পরিকল্পনা করল, এভাবে উপহার পাঠাল, তো নাজ্জাশী বাদশাহ বলল যে আমি প্রথমে তাদের আলোচনা শুনব, তাদের কথাবার্তা শুনব, বিষয়টি কি। তো তারা হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ডাকলেন। তো নাজ্জাশী বাদশাহ বলল, কুরআনের কিছু অংশ যা আপনারা আলোচনা করেন কিছু নাজিল হয়েছে? বললেন হ্যাঁ। তো নাজ্জাশী বাদশাহকে এই সূরা মরিয়ম পেশ করা হল। তো নাজ্জাশী বাদশাহর দরবারে হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে সূরায়ে মুবারকা তিলাওয়াত করলেন, সূরা মরিয়ম যেহেতু নাজিল হয়েছে তো তিনি সূরা মরিয়মের তিলাওয়াত শুনালেন। রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে এইভাবে নাজ্জাশী বাদশাহ কাঁদতে লাগল, নাজ্জাশী বাদশাহ এইভাবে কাঁদল, এমনকি নাজ্জাশী বাদশাহর সমস্ত দাড়ি সেগুলো ভিজে গিয়েছিল, এইভাবে তিনি কেঁদেছেন, এত বেশি কান্না করেছেন, দাড়ি উনার ভিজে গেছে। আর যে সমস্ত মানুষের সামনে সেই মাসাহেফ ছিল, অর্থাৎ যেগুলোর উপর লিখা হয়েছিল আর এগুলো কাঠের খণ্ডের মধ্যে মজুদ ছিল, তো তারাও এত বেশি ক্রন্দন করেছিল যে কাঠখণ্ড যার উপর লিখা ছিল সেগুলো ভিজে গিয়েছিল, এত বেশি ক্রন্দন। তখন নাজ্জাশী বাদশাহ বলল, সে কাফেরদেরকে তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা চাও যে আমি তাদেরকে এখান থেকে বিতাড়িত করি, এটা কখনোই হবে না। তিনি বললেন, নিঃসন্দেহে দীনে মুহাম্মদ এবং দীনে মূসা এটা নিঃসন্দেহে সত্য, অর্থাৎ সব আল্লাহর পক্ষ থেকে। তো যেইভাবে হজরতে মূসা আলাইহিসসালাম আল্লাহর নবী হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, আর যা কিছুই ওনার শিক্ষা ছিল অনুরূপভাবে দীনে মুহাম্মদও সত্য, আমি তাদেরকে এখান থেকে বের করব না, তোমরা এখান থেকে চলে যাও। কারণ তারা এই চিন্তা নিয়ে গিয়েছিল মুসলমান হাবশার দিকে চলে আসবে। তো প্রথম ঘটনা ছিল এটি। তো এরপরে অনেক মুসলমান যারা হাবশার দিকে আরও বেশি হিজরতের মাধ্যমে গিয়েছিলেন। সূরা মরিয়ম যখন নাজিল হল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারেগাহে আবু মরিয়ম গাসসানি তিনি হুজুরের দরবারে আসলেন এবং এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিসসালাম, আজ আমার এখানে একজন কন্যা সন্তান হয়েছেন। তো আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজই আমার উপর সূরা মরিয়ম নাজিল হয়েছে, সূরা মরিয়ম নাজিল হয়েছে, এই জন্য তুমি তোমার কন্যার নাম মরিয়ম রাখবে। সুবহানাল্লাহ, বললেন সন্তানের নাম মরিয়ম রাখবে। দর্শকবৃন্দ, আজ আমরা অনেক ইউনিক ধরনের নামের পেছনে ছুটে বেড়াই, দৌড়াই, মানুষের ঘরে সন্তান জন্ম লাভ করে, তো তারা এদিক সেদিক থেকে কিছু এমন ইউনিক নাম বের করে নিয়ে আসে, না কোনো ভালো অর্থ সেগুলো রয়েছে, আর অনেকে তো এমন নাম রাখেন যার কোনো নির্ধারিত অর্থ নেই, অর্থ নেই, আর কিছু নাম রাখেন যেগুলো উল্টো অর্থ বহন করে। তো নামের ব্যাপারে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে মরিয়াম এই নাম রাখো, অর্থাৎ নিসবত হিসেবে নাম রাখো, এমন নাম রাখবে যেগুলোর অর্থ ভালো, উত্তমদের নামের অনুকরণে নাম রাখো। পুত্র হলে বলা হয়েছে নবীদের নামে নামকরণ করো, আপন নামে অর্থাৎ নবী পাক আলিহিসাল্লামের নাম অনুযায়ী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই ইরশাদ করেছেন যে আমার নামের মহাব্বতে আর বরকত হাসিল করার জন্য এই নাম রাখে সেই সন্তান এবং তার পিতা জান্নাতি, তারা জান্নাতে যাবেন। তো নাম ভালোদের নামের সাথে, আম্বিয়াগণের নামে, আউলিয়াগণের নামের সাথে মিলিয়ে, সাহাবিগণের নামের সাথে মিলিয়ে কুরআনে পাকের এমন অনেক সূরা রয়েছে যেগুলোর নামকরণ আল্লাহর প্রিয় ভাজনদের নামে নামকরণ করা হয়েছে। তো সূরা মরিয়ম নামই মরিয়ম আর সূরার নাম সূরা মরিয়ম। সূরা ইব্রাহিম, সূরা কাহফ, কাহফ তো আসহাবে কাহফের নামে, সূরা মুহাম্মদ, সূরা নূহ, এগুলো কুরআনে মজিদ ফুরকানে হামিদের। এভাবে এমন অনেক সূরা, সূরা তহা, তহা নবী পাক আলাইহিসসালামের নাম। তো আমরা এটা জানতে পারলাম যে নাম নবীগণের নাম অনুযায়ী, সাহাবিগণের নাম অনুযায়ী, আউলিয়ায়ে সলিহীনদের নাম অনুযায়ী উনাদের নামে নামকরণ করা। হুজুর আলাইহিসসালামের নামের বরকত হাসিলের জন্য বাচ্চার নাম যদি কেউ মুহাম্মদ রাখেন আর ডাকার জন্য অন্য কোনো নামও যদি সাথে লাগিয়ে দেন, তাতে নামে মুহাম্মদের আদবও বজায় রাখা হয়। মুহাম্মদ নাম রেখেছেন, রেজা ডাকার জন্য রাখলেন, মুহাম্মদ নাম আহমদ ডাকার জন্য, মুহাম্মদ নাম রেখেছেন, হাসান ডাকার জন্য রেখেছেন। তো এমন অনেক নাম, আর সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের কত সুন্দর সুন্দর নাম, মহিলা সাহাবিগণের কত সুন্দর সুন্দর নাম, সেই নামসমূহ ব্যক্তি মনে রাখবেন আর এগুলোর বরকত হাসিল করবেন এবং নিজের সন্তান কন্যার নাম হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের, পুরুষ এবং মহিলা সাহাবিদের নামে নামকরণ করবেন, ইনশাআল্লাহ বরকত পাবেন। দর্শক বৃন্দ, সামনে অগ্রসর হচ্ছে কিছু বিষয়বস্তুর দিকে। সূরা মরিয়মের মূল বিষয়বস্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের একাত্মবাদ, তাওহীদ, এর আলোচনা মজুদ রয়েছে। আর রব অনেক শানওয়ালা, কুদরতওয়ালা। এতে এমন অনেক বড় বড় ঘটনাবলী রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম। বাবা ছাড়াই উনাকে সৃষ্টি করা হয়েছে ফুয়ের মাধ্যমে, নিজে নিজেই এই বিষয়গুলো সংগঠিত হয়েছে, তিনি গর্ভবতীও হলেন, জন্মও হয়েছে। তো এটি একটি কুদরতের কারিশমা, আল্লাপাকের কুদরত, কোনো বাবা ছাড়াই। এজন্য কিছু ঈসাইরা এই বিষয় নিয়ে উঠে পড়ে লেগেছে, মাযাল্লা তারা বলতে লাগল, ঈসা আলাইহিসসালামের পিতা তিনি ইবনুল্লাহ অর্থাৎ আল্লাহর সন্তান, নবী করিম আলাইহিসসালাম তাদের সাথে মুবাহালা করেছেন অর্থাৎ মুবাহালার চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ হচ্ছেন সে জাত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অর্থাৎ না সৃজিত হয়েছেন না সন্তান আছে, রব তাআলা এই বিষয়গুলো থেকে পাক, না ওনার কোনো পিতামাতা রয়েছে না কোনো সন্তান, আল্লাহ সবসময় ছিলেন সবসময় থাকবেন। তো তিনি তাদের সাথে মুবাহালা করেছেন, তারা বলতে লাগল কায়েনাতের মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোনো বান্দা নেই যারা পিতা ছাড়াই জন্মলাভ করেছেন। তো তারা বলল যে পিতা ছাড়াই জন্মলাভ করেছে, আমাদের কাছে এমন উদাহরণ রয়েছে যে মাতাও নেই পিতাও নেই, আদম আলাইহিসসালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, না বাবা আছে না মা আছে, মাটি থেকে বানানো হয়েছে আর রুহ দেওয়া হয়েছে, অতঃপর আদম আলাইহিসসালামের হাড্ডি থেকে ওনার স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য এগুলো আল্লাহর শান, আল্লাহ কাদের মুতলাক, তিনি প্রকৃত সৃষ্টিকর্তা। সাধারণ নিয়ম কানুন সেগুলো সকলের জন্য রুল হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু রব চাইলে তো তার বিপরীত, যেমন হজরতে ঈসা আলাইহিসসালাম, প্রকৃত স্রষ্টা আল্লাহ, তো আল্লাহ পিতা ছাড়াই ওনাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। হজরতে ঈসা আলাইহিসসালামের ঘটনাও আল্লাহর কুদরতের উপরে অনেক বড় একটি দলিল। অনুরূপভাবে হজরতে ইয়াহিয়া আলাইহিসসালাম, ওনার জন্ম, ওনার ঘটনাও এখানে যেহেতু মজুদ, ইয়াহিয়া আলাইহিসসালামের জন্ম হয়েছিল হজরতে জাকারিয়া আলাইহিসসালামের ঘরে। হজরতে জাকারিয়া আলাইহিসসালাম বয়সের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যখন সন্তান জন্ম দেওয়া যায় না, সন্তান জন্ম হয় না। তো হজরতে জাকারিয়া আলাইহিসসালামের অন্তরে এই আকাঙ্ক্ষা জাগল, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, তো ফেরিশতারা সুসংবাদ দিলেন, সুবহানাল্লাহ। তো ওনার ঘরে হজরতে ইয়াহিয়া আলাইহিসসালাম জন্ম নিলেন, আল্লাহ ওনাকে সন্তানও দান করেছেন, আর সন্তানের নাম নিজেই ইয়াহিয়া বলে ইরশাদ করলেন, সুবহানাল্লাহ। এই পাড়ার মধ্যে অনেক নবীদের আলোচনা এসেছে, হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনা, এই পাড়ায় মৌজুদ হজরতে ইসহাক, হজরতে ইসমাইল আলাইহিমুসসালাম, তাদের আলোচনাও এখানে মৌজুদ। হজরতে ইসমাইল আলাইহিসসালামের নিজস্ব বিষয় সত্য হওয়া, ওয়াদা সত্য হওয়া, এগুলো বর্ণিত হয়েছে। ওনার পরিবারের সদস্যদের নামাজ এবং জাকাতের হুকুম দেওয়া, এগুলো এই পারার মধ্যে বর্ণিত হয়েছে। অগ্রসর হচ্ছে দর্শক এই অর্থাৎ সুরায়ে মরিয়মের কিছু বিষয়বস্তুর দিকে। সুরা মরিয়মের সূচনা হয়েছে হরফে মুকাত্তিআতের মাধ্যমে, কাফ হা ইয়া আইন সাদ। এর পরে আয়াতে মুবারকাতে ইরশাদ হয়েছে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, এটা বিবরণ আপনার প্রতিপালকের ওই অনুগ্রহের যা তিনি আপন বান্দা জাকারিয়ার প্রতি করেছেন। পুত্র আল্লাহ পাকের অনেক বড় একটি রহমত হয়ে থাকে। জি হ্যাঁ, কুরআনে পাকে পুত্রদের রহমত বলা হয়েছে। কুরআনে পাকে পুত্রদেরকে, পুত্র সন্তানের জন্মকে, পুত্রের পরিচর্যাকে রহমত বলা হয়েছে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিসসালামের যেই রহমত নসীব হয়েছে অর্থাৎ পুত্র হয়েছে, সুবহানাল্লাহ, নেককার পুত্র পাওয়া, এটা মা বাবার জন্য সদকায়ে জারিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মৃত্যুবরণ করেন তার আমলনামা কেটে দেওয়া হয় কিন্তু তিনটি, সেই তিনটি বিষয় কোনগুলো? সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যার মাধ্যমে উপকার লাভ করা হচ্ছে, উপকারী জ্ঞান, সুবহানাল্লাহ। ব্যক্তি নিজেই আলিম, আরও আলিম তৈরি করে গেছেন, কিতাবের মধ্যে ইলম বণ্টন করে গিয়েছেন, এবং এই সমস্ত বিষয় হচ্ছে যার মধ্যে উপকারী জ্ঞান রয়েছে অর্থাৎ উপকারী জ্ঞান। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেককার সন্তান যে নিজের বাবার জন্য দোয়া করেন, এতে জানা গেল যে নেককার সন্তান, এটা সদকায়ে জারিয়া। অনেক লোকেরা চিন্তা করেন আমাদের কাছে টাকা থাকলে আমরাও বড় বড় সদকা করতাম। আমি বলছি যে আপনার ঘরের মধ্যে যদি নেককার সন্তান থাকে তো এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ টাকা দান করেছেন তো দানশীল হন, তো সেটাও সদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি টাকা নাও থাকে তো, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আল্লাহর দেওয়া এই রহমত অর্থাৎ আল্লাহর দেওয়া এই সন্তান রহমত তাকে নেককার বানিয়ে যায় যে আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিসসালামের ব্যাপারে ইরশাদ করেছেন, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন তিনি আপন রবকে নীরবে ডেকেছেন, সুবহানাল্লাহ, নীরবে ডাকার মধ্যে একনিষ্ঠতা রয়েছে। জি হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে উচ্চ আওয়াজে ডাকার মধ্যে লোক দেখানো বিষয়টি থাকে, কিন্তু নীরবতার মধ্যে একনিষ্ঠতা রয়েছে। তো বললেন তিনি আপন রবকে নীরবে ডেকেছেন, নীরবতার সাথে ডেকেছেন, পুত্রের জন্য তিনি দোয়া করেছিলেন। কিছু কারণ বর্ণনা করা হয়েছে যে তিনি কেন নীরবে ডেকেছেন। একটি কারণ এটিও বর্ণিত হয়েছে, যদি তিনি প্রকাশ্যে দোয়া করতেন তাহলে যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছেন তো এই দোয়া যারা শুনবেন তাদের এক ধরনের আশ্চর্য লাগত, এমন যেন না হয় এটা নিয়ে যারা শুনবেন তারা নিন্দা করতে শুরু করে যে আপনি এই দোয়া কিভাবে করলেন। তো জাকারিয়া আলাইহিসসালাম চুপিসারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ করিম, রহিম। নীরবতার সাথেও যদি কেউ ডাকে আল্লাহ অন্তরের রাজও জানেন, ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, অন্তরে উদ্রেক হওয়া বিষয়ও আল্লাহ জানেন, সুবহানাল্লাহ। নীরবতার সাথে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়াকে কবুল করেছেন। আর এটাও বলেছেন যে যেহেতু 75 থেকে 80 বছর সম্ভবত ওনার বয়স হয়েছিল তো ওনার আওয়াজের মধ্যে দুর্বলতা ছিল, বার্ধক্য ছিল, এই জন্য ওনার আওয়াজ ছোট হয়েছে। তো এমন অনেক লোক রয়েছে যারা আস্তে দোয়া করেন না। আরে ভাই, কেন চান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নীরবতার সাথে চুপিসারি দোয়া করা 70 বার প্রকাশ্যে বড় করে আওয়াজের সমপরিমাণেটা হয়ে যায়। 70 বার উচ্চ আওয়াজে বসে আছেন আল্লাহর বারেগাহে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, সুবহানাল্লাহ। তো নীরবতার সাথে দোয়া, এটিও দোয়া, সেটিও দোয়া, আপন রবের প্রতি অনুকম্পার সাথে, আর চুপিসারে দোয়া করো, সুবহানাল্লাহ, আপন রবের প্রতি অনুকম্পার সাথে এবং নীরবতার সাথে। যখন ব্যক্তি একাকী বসে থাকেন এভাবে মনে করবেন না যে, অনেক সময় ব্যক্তি জামায়াতের মধ্যে আছেন, মাহফিলের মধ্যে আছেন, সমাবেশে আছেন, দোয়াকারীর আওয়াজ তার বাক্যসমূহ শব্দসমূহের আদায় ফাসাহাত বালাগাত সাথে শব্দসমূহের সংমিশ্রণ করতে গিয়ে, কালাম পড়তে গিয়ে ব্যক্তির চোখে পানি চলে আসে, কখনো আওয়াজের কারণেও চলে আসে। কিন্তু সৌভাগ্যবান, এটাও ভালো কথা, এটাও ভালো বিষয়, যদি কাঁদতে পারেন কান্না করা উচিত। কিন্তু যেই সৌভাগ্যবান একলা বসেও আল্লাহকে ডেকে নিজের চোখের পানি ফেলে, সুবহানাল্লাহ, একটি রেওয়ায়েতে বলা হয়েছে, একলা বসে আছি, আল্লাহর জিকির করছি, আর তার চোখ থেকে পানি বের হয়ে এসেছে, আল্লাহ কিয়ামতের দিন আপন আরশের ছায়া তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আরশের ছায়া দান করবেন। তো ছোট আওয়াজেও দোয়া হলে, একলা বসেও দোয়া করলে, নিজের রবের সাথে যখন এমন সম্পর্ক হয়ে যাবে, আমার রব আমার এই কথা শুনবেন এবং কবুল করবেন, অতঃপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে চাওয়া উচিত, আল্লাহর কাছ থেকে চাইতে থাকা উচিত। আর এই ইয়াকিনের সাথে রবের কাছে দোয়া করুন, উদুউল্লাহ, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, যে তোমাদের এই ইয়াকিন হয়ে গেছে যে তিনি দোয়া করবেন, তোমাদের ইয়াকিন থাকবে, অর্থাৎ যথার্থ ইয়াকিন, কবুল করবেন। এত সংখ্যক নবীদের দোয়া কুরআনে পাকে, আন্নি মাগলুবুন ফানতাসির, আন্নি মাসানিয়া দুর, হে আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, হযরতে আইয়ুব আলাইহিসসালাম, অসংখ্য বছর অতিবাহিত হয়েছে, বাস এই শব্দ ছিল মুখে, মাসানিয়া দুর, আমি কষ্টের মধ্যে আছি, হে আল্লাহ আপনি সবচাইতে বড় রহমকারী, সবচাইতে বড়। তো একাকী দর্শক, আমাদের সম্পর্ক রবের সাথে, একাকী অবস্থায় রবের সাথে যুক্ত হয়ে থাকা উচিত। একাকী বসলেন, রাত্রিবেলা উঠলেন, দোয়া করলেন, আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই তৌফিক দান করুন। এর আরও অনেক বিষয়বস্তু রয়েছে, আর আলোচনা তো আমাকে প্রকাশ্যে করতে হবে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সূরা মরিয়ম থেকেই, কিছু বিষয়বস্তু আর বিশেষ করে হযরতে ঈসা আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসালাম, পরবর্তীতে ওনার জন্মের যে ঘটনা সামনের দিকে আসতে যাচ্ছে, সেগুলো ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।